অনুবাদ: তোমা বজ্র প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ ও জড় বাসনা সম্বন্ধিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্করে শ্রীপাদ পদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিদের গতি লাভ করব, যে কথা ভগবান শঙ্করণ স্বয়ং বলেছেন। তাৎপর্য: অহং সমাধায়মান শব্দগুলি ইঙ্গিত করে যে মৃত্যুর সময় সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে মনকে একাগ্র কর। কেউ যদি তার মনকে শ্রীকৃষ্ণ বিষ্ণু শঙ্করণ অথবা অন্য কোন বিষ্ণু মূর্তির শ্রীপাদ পদ্মে স্থির করতে পারেন, তাহলে তিনি সার্থক হবেন। শঙ্করণে শ্রীপাদ পদ্মে চিত্ত স্থির করে মৃত্যু বরণ করার জন্য বৃত্রাসুর ইন্দ্রকে বলেছিলেন তা প্রতি তা বজ্র নিক্ষেপ করতে। কি অনুবাদ হয়েছে? তো একটু পেছনে বসে যান, সব পাঠ অনুবাদ করবেন। না, কিন্তু আপনি যদি অনুবাদ, তো একটু পেছনে বসে যান, আমার অনুরোধ। ভগবান প্রদত্ত বজ্রে আঘাতে যা মৃত্যু হওয়া ছিল তা প্রতিহত করা কোন প্রশ্নই ছিল না, তাই বিদ্রাসুর ইন্দ্রকে অনুরোধ করেছিলেন তৎক্ষণাৎ সেই বজ্র নিক্ষেপ করতে এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে তার চিত্ত স্থির করে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। ভক্ত সর্বদাই তার জড় দেহ ত্যাগ করতে প্রস্তুত থাকে, যাকে এখানে গ্রাম পাশ বা জড় জাগতিক আসক্তি পাশ বলে বর্ণনা করা হয়েছে। এই দেহ মোটেই সৎ নয়, তা কেবল এই জড় জগতে বন্ধনের কারণ। দুর্ভাগ্যবশত দেহে বিনাশ যদিও অবশ্যম্ভাবী, তবু মুখের তাদের দেহে উপরে পূর্ণ আস্থা স্থাপন করে এবং ভগবত ধামে ফিরে যেতে কখনো আগ্রহী হয় না। এই অধ্যায়ের নাম এবং বিষয় আছে পিত্রাসুরে দিব্য গুণাবলী। এটা কি বিরোধী বাক্য? অসুরদের গুণ অসৎ। অসুর মনে যেমন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, দম্ভ দর্ভিমানশ্চ ক্রোধ পারয়ুষম এব চ অজ্ঞান চাভিজাতস্য পার্থ সম্ভদিম আসুরম। ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্থাৎ অর্জুনকে বলেছেন যে অসুরদের এইসব গুণ আছে, দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুষ মানে কর্কশ কথা বল, অপ্রিয় কথা বল, অজ্ঞান চাভিজাতস্য অভিজাত মানে তার পূর্ব জন্মদের মনোবৃত্তি অনুসারে জন্ম সহিত এই সকল গুণ অসুরদের চরিত্রায় উপস্থিত থাকে। তো বিত্র অসুর, তার নাম হচ্ছে বিত্রাসুর অসুর। তো অসুরিক জন্ম ছিল, কিন্তু তার দিব্য চিত্ত আছে। প্রহ্লাদ মহারাজ তার জন্ম হল অসুর্য অসুরীয় বার্জ থেকে, মানে শ্রেষ্ঠ অসুর থেকে, হিরণ্যকশিপু। তবু তার চিত্তবৃত্তি কৃষ্ণের চরণে সমর্পিত ছিল। কখনো কখনো দেখা যায় কি কিছু লোক যাদের জন্ম নিজ কুল না অসুরিক কুল হয়, তবু তাদের ভক্তি ভাবনা প্রবল থাকে। এবং দেখা যায় কি দেখা যায় যে কিছু লোক সৎকুল, ব্রাহ্মণকুল, দেবকুল মধ্যে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের মতি কৃষ্ণ বিমুখ থাকে। বরাহ পুরাণে বলা হয়েছে যে রাক্ষসীম কালে মা আশ্রিত্য ব্রহ্মযোনিষু জায়াতে, কি অনেক রাক্ষস এই কলি যুগে ব্রাহ্মণ খুলে জন্মগ্রহণ করবে। মানে ওইসব রাক্ষস যারা দ্বারপযুগের শেষ ভাগে শ্রীকৃষ্ণের হাত থেকে বধ ছিল না, এবং এই সেইভাবে মুক্তি প্রাপ্ত করিনি, তারা পরে জন্ম এই কলিযুগে ব্রাহ্মণ কুলের মধ্যে ছিল। বিশেষ করে ওই ব্রাহ্মণেরা যারা বেদ শাস্ত্র পাঠ করে, কিন্তু তাদের সিদ্ধান্ত হচ্ছে যে জীব ব্রহ্মা ঐক্য অর্থাৎ অদ্বৈতবাদ, তারা অসুর মনে করা উচিত। উষ্ণ কুলে জন্মগ্রহণ করলেও যদি কেউ কৃষ্ণ বৈমুক্ত হৃদয়ে পোষণ করে, তাহলে সেইজন অসুর। এবং কেউ যদি অসুরিক কুলে জন্মগ্রহণ করে কিন্তু প্রগাঢ় কৃষ্ণ ভক্তি করে, সেই ভক্ত দেব দিব্য। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন দ্বৈভূত সর্গে লোকেস্মিন দৈব অসুর এইব চ, কি এই জড় জগতে দুই শ্রেণী লোক আছে, একটা আছে দেব এবং অন্য হচ্ছে অসুর, তৃতীয় শ্রেণী নাই, এই দুই শ্রেণী আছে। এবং এই দুই শ্রেণীর মধ্যে অনেক বিভাজন আছে, কিন্তু দুই মুখ্য শ্রেণী আছে। তো এই দুই পদ, এই শ্লোকের দুই পদ পদ্ম পুরাণেও আসে, এবং এই দুই শ্রেণীর কি কি লক্ষণ, মুখ্য লক্ষণ কি আছে, একজন একজনকে দেব বলে কেন, অন্যজনকে অসুর বলে কেন, কি পার্থক্য আছে এই দুইটির মধ্যে। তো পদ্ম পুরাণে বলা হয়েছে কি দ্বৈভূত সর্গে লোকেস্মিন দৈব আসুর এব চ, বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুর স্থাদ বিপর্যয়ঃ। বিষ্ণু ভক্ত হচ্ছে দেব এবং তদ বিপরীত হচ্ছেন অসুর। তো এখানে এই বৃত্তান্তে দেখা যাচ্ছে যে ইন্দ্র যে দেবরাজ দেবেন্দ্র তার প্রসিদ্ধ নাম দেবেন্দ্র, ইন্দ্র তো অসুরদের মতো ব্যবহার করেন এবং বৃদ্রাসুর মহান অসুর ভয়ানক অসুর তার জন্ম সেই রকম হলো, তবু তাদের চিত্তবৃত্তি পূর্ণ ভক্তিময় আছে। তো ইন্দ্রদেব এই অবস্থায় অসুরদের মতো ব্যবহার করেন কারণ তিনি নিজে দেহ রক্ষা করেন, দেহ রক্ষা করার জন্যে নিজের স্থিতি পদ রক্ষা করার জন্যে খুব আগ্রহে আছে বিত্রাসুরে বধ করার জন্য, এবং বিত্রাসুর তিনিও খুব আগ্রহে আছেন যে ইন্দ্রদেব আমাকে বধ করবে, কারণ বিত্রাসুর খুব আগ্রহে আছে শীঘ্রই ভগবানের ধামে ফিরে যেতে। তো ইন্দ্রদেব তো নিজের শরীরের জন্য ভয় করে, বিত্রাসুর তো ভয় করেন না, বিত্রাসুর ইচ্ছা আছে ঐশ্বর্য ত্যাগ করা যাতে তিনি শীঘ্রই ভগবানের ধামে ফিরে যেতে পারে। এখানে এই ছাদ পর্যায়ে শিল প্রপাদ লিখেছেন ভক্ত সর্বদাই তার জড়দেহ ত্যাগ করতে প্রস্তুত থাকে। তো আমাদের মধ্যে কত লোকজন ভক্ত আছে, আমরা সকলেই প্রস্তুত আছি শরীর ত্যাগ করার জন্য। আমি যদি এক বন্দুক নিয়ে আসি তোমাকে হত্যা করার জন্য, আপনারা রাজি হবে? ও খুব ভালো, আমি শীঘ্রই ভগবানের ধামে চলে যাব, আজকে ফিস্ট হবে, অনেক ভালো আইটেম রান্না করা হবে, ও আমাকে মারাইবে না। তো আসল ভক্তকে আসল ভক্ত হচ্ছে বিত্রাসুরদের মতো, ইন্দ্রদেব তো ভক্ত আছে সবাই জানে, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুথ স্তুনবন্ধি দিব্যাইষ্টভায়ের ভাগবতে বলা হয়েছে যে ও সব মহান দেবগণ ব্রহ্মা রুদ্র মারুথ ইন্দ্র ইত্যাদি ভগবানের দিব্য ভগবানকে দিব্য স্তুতি দ্বারা তা আরাধনা করে। তো ইন্দ্র হচ্ছেন দেব ভক্ত, কিন্তু তা থেকে অনেক বড় ভক্ত হচ্ছে বিত্রাসুর। ইন্দ্র হচ্ছেন ভক্ত কিন্তু এখানে বিত্রাসুরের দিব্য গুণাবলী বর্ণিত হয়েছে, ইন্দ্রদেবে না বিত্রাসুর। ইন্দ্র হচ্ছে ভক্ত কিন্তু ঔপচারিক ভক্ত, মানে আমি ইন্দ্র আমি ভক্ত আমি ভগবান বিষ্ণুকে মানি, প্রতিদিন আমি একটু পূজা টুজা করি এবং বাকি সময় সারাদিন আমি অপ্সরাদের সাথে ডান্সিং করি, সোমরস পান করি, খুব ভালো এখানে স্বর্গলোকে খুব ভালো জীবন, সব বিষ্ণু ভগবানের দয়া, এবং কখনো কখনো অসুরের আমাদের আক্রমণ করে। তো সেই সময় আমরা বিশেষ করে তীব্র ধ্যান করি বিষ্ণুর চরণে, ও বাকি সময় বিষ্ণু ভগবানকে আমরা মানি। তো ভগবান আছে বৈকুণ্ঠ লোকে, তো ঠিক আছে তুমি সেখানে থাকো, সেখান থেকে আমাদের আশীর্বাদ দে, যাতে আমরা কুশলে এখানে শারদা লোকে সবকিছু ভোগ করতে পারি। তো ইন্দ্র হচ্ছেন ভক্ত, কিন্তু সমর্পিত ভক্ত না, তিনি হচ্ছেন সকাম ভক্ত। এবং বিত্রাসুর তো নিষ্কাম ভক্ত আছে, কারণ তাদের একমাত্র কামনা আছে বিষ্ণুর চরণ প্রাপ্তি। এবং ইন্দ্রদেবের অনেক কামনা আছে, সেই জন্য ইন্দ্রদেব পদ প্রাপ্ত হয়েছিল। ভক্ত কিন্তু তাদের অনেক মায়িক অভিলাষ থাকে। এবং বিত্রাসুর হচ্ছেন পরম ভক্ত, কারণ তাদের একমাত্র ইচ্ছা আছে বিষ্ণু চরণ প্রাপ্তি। তো তাদের একমাত্র কামনা যদি থাকে শুধুমাত্র বিষ্ণু চরণ সেবা করা, তো তাহলে তিনি ইন্দ্রদেবের সাথে লড়াই করছেন কেন? কারণ সেটা তার কর্তব্য, তার জন্য তার জন্ম হলো এই উদ্দেশ্যে। এবং সেই জন্য তিনি নিজের কর্তব্য সাধন করার জন্য ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করেন। তবু তাদের এই ব্যাপারে নিজে কোনো বিশেষ রুচি না, তাদের একমাত্র ধ্যান হচ্ছে কিভাবে আমি বিষ্ণু চরণ প্রাপ্ত করব। সেজন্য খুব প্রসন্ন হচ্ছে যে এইখান ইন্দ্রদেব তার বজ্র দ্বারা আমাকে বধ করবেন। তো সাধারণত যদি একজন অন্যকে মারার জন্য আসে, তো সেই অন্য ব্যক্তি খুব ভয়ভীত হয়ে যায়, কিন্তু বিত্রাসুর বলছেন তো ভালো হচ্ছে, শীঘ্রই আমাকে এই মারাই দাও, যাতে আমি শীঘ্রই ভগবানের কাছে ফিরে যেতে পারব। এই হচ্ছে ভক্তি ভাবনা। আমাদের সকলে স্মরণ করতে হবে যে সেই দিন আসছে আমরা সকলে মরণের পথে পথিক, এবং আমরা আজকে কালকে এক সপ্তাহ পরে, দশ বছর পরে, চল্লিশ বছর পরে আমাদের সকলে এই দেহ ত্যাগ করতে হবে। স্মরণ নিত্যম নিত্যত্বম উপদেশ আছে, সদাইব স্মরণ করো যে সবকিছু এই জড় জগতে অনিত্য অস্থায়ী আছে। কি অবস্থা? কাজ যা করছে করার দরকার আছে, সেই জন্য মিস্ত্রি বলা হয়েছে, কিন্তু এইসব মন্দিরের দরকার কি আছে এইসব কথা শোনার জন্য? আসলে হরিনাম আমরা যে কোনো জায়গায় করতে পারি, কিন্তু মন্দিরে বিশেষ প্রয়োজন আছে এইসব হরি কথা কীর্তন এবং শ্রবণ করার জন্য। কারণ সব জায়গায় লোক তো এই সিদ্ধান্ত মানবে না, সব মন্দিরে আমরা এইসব কথা বলতে পারি না, সব মন্দিরে আমরা বলতে পারি না সর্বধামান্তরিত্যাজামামেকম শরণম ব্রজ। তো আমরা যদি বাবা লোকনাথ মন্দিরে এইসব কথা বলবে তো লোকেরা আপত্তি করবে। তো আমাদের এখানে আমাদের অন্য ভগবান আছে, এই কৃষ্ণ ভগবানের কথা বলছিস কেন? সেই জন্য আমাদের নিজে মন্দির স্থাপন করা দরকার আছে। ঠাকুর দর্শন সেটা কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, কথা শ্রবণ করে সেটা মধ্যমাধিকারীদের জন্য। মধ্যমাধিকারী মানে যারা আগ্রহী আছে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য। তো আমরা এই বিত্রাসুরদের চরিত্র সম্বন্ধে শুনছি, যাতে আমরা তাদের মতো মনোভাব গ্রহণ করতে পারি, পোষণ করতে পারি। সাধারণত আমরা নিজে শরীরের জন্য খুব ব্যস্ত থাকি, খুব যত্নের সহিতে আমরা নিজের শরীরে পালন পোষণ করি, কিন্তু যে আমাদের ভক্তির পালন ও পোষণ করার দরকার আছে সেই দিকেই আমাদের চিত্তবৃত্তি হওয়ার উচিত। আমরা যদি একদিনে খাই না আমরা খুব দুর্বল মনে করি না, একদিন না আমরা যদি ৬ ৭ ঘন্টা অবকাশ করি মানে খাই না, আমরা সকালবেলা আমরা খাই তারপর দুপুরে আবার খেতে লাগে, এই খাওয়ার সময় হচ্ছে। একবার আমরা যদি প্রসাদ পাই না আমরা খুব ব্যাকুল হয়ে যায়। তো আধ্যাত্মিক বল প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক খাওয়া দরকার। আধ্যাত্মিক খাওয়া মানে এক উদাহরণ আমি দিচ্ছি, যেমন প্রতিদিন আমরা চাল ডাল ইত্যাদি খাই তেমন প্রতিদিন শ্রবণ কীর্তন স্মরণ পাঠ এইসব করা দরকার আছে, নয়তো আমাদের দুর্বলতা হবে, আধ্যাত্মিক দুর্বলতা। তো আমরা যদি শুধু শারীরিক বলের জন্য উৎসাহী আছে, শারীরিক পোষণের জন্য উৎসাহী, কিন্তু আমাদের বিশেষ উৎসাহ থাকে না আমাদের আধ্যাত্মিক জীবনে পোষণ করার জন্য, তাহলে বুঝতে হবে যে আমরা কৃষ্ণের পথে পথিক নয়, আমরা মৃত্যুর পথে পথিক। কারণ বুঝতে হবে যে মরণ হবে, তারপরে কি হবে, আমরা কি কৃষ্ণের কাছে যাব না পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম, আমরা আবার অন্য জননের জঠরে শয়ন করব কিনা। জননী জন্মভূমিশ্চ স্বর্গমেব গরীয়সী, কোন জননী, আমাদের কত জননী হয়ে গেছে, কত জননী হইল। আমি যখন খুকর ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী মাতাশ্রী ছিল, কুকুর কুকুরি। আমি যখন বিড়াল ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী পূজ্য মাতাশ্রী বিড়াল ছিল। আমি যখন কীট কৃমি ছিল সেই সময়ও আমার পূজ্য মাতাশ্রী ছিল। তো প্রতি জন্মে জন্মে সবে মাতা পিতা পাই, কৃষ্ণ গুরু নহে মেলে ভজা হইয়া, সকল জন্মে আমরা মাতা পিতা পাই, কত মাতা পিতা হয়ে গেছে আমাদের। বিত্রাসুর তার আগে জন্ম তিনি চিত্ররাজ চিত্রকেতু নামক রাজা ছিল। তার একমাত্র পুত্র ছিল। অনেক দিন পরে তার একমাত্র পুত্র জন্মগ্রহণ হয়েছিল এবং সেই শিশু পুত্র কিছুদিন পরে মারা গেছে। চিত্রকেতুর অনেক রানী ছিল, তাদের মধ্যে তারা ষড়যন্ত্র করেছে এবং ওই শিশুকে বিষ দিয়ে ওকে হত্যা করেছে। তো চিত্রকেতু রাজা মর্মাহত ছিল। তো সেই সময় নারদ মুনি এই শ্লোকে চিত্র বিদ্রাসু নারদ মুনি স্মরণ করেন। তো সেই সময় নারদ মুনি এসেছেন এবং শোকগ্রস্ত চিত্রকেতু কে বলেছেন, এই তো দুঃখী হচ্ছে কেন? তো চিত্রকেতু বলেছেন যে আমার একমাত্র পুত্র তো মারা গেছে। তো নারদ মুনি তার যৌগিক শক্তি দিয়ে সেই মরা পুত্রকে পুনর্জীবিত করেছে। সেই সময় ও আত্মা যে চিত্রকেতুর পুত্র রূপে ছিল, মানে যে আগে সেই রূপ গ্রহণ করেছে, তো দিব্য বাণী সকলকে পরিবেশন করেছে। সেই আত্মা বলেছেন যে এই মূর্খ এই রাজা এই মূর্খ মনে করছে যে সেই আমার বাবা আছে, কিন্তু আমার কত বাবা হয়েছিল, আমার অসংখ্য কোটি কোটি বাবা ছিল। তো এইভাবে বুঝতে হবে যে একমাত্র বাবা হচ্ছেন শ্রীকৃষ্ণ। পিতামহ জগত মাতা দাতা পিতামহ, শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু। এবং যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার না করি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র পিতা মাতা পিতামহ বন্ধু ভাই পালক পোষক, ততক্ষণ পর্যন্ত পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম, এসব হবে। সেই জন্য আমরা ভগবতের কথা শুনি। ভগবতে ওই সব উপদেশ যা ভগবত গীতায় আছে তা ব্যবহারিক ব্যাখ্যা আছে শ্রীমৎ ভাগবতে। যেমন অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ত্যজন্তে নাস্তি অত্র সংশয়ঃ। যে শ্রীকৃষ্ণ বলেন যে যে লোক মৃত্যুর সময়ে দেহ ত্যাগ করার সময়ে আমাকে কৃষ্ণকে স্মরণ করেন সেই আত্মা আমার কাছে ফিরে আসে, এই কথায় কোনো সংশয় থাকে না। তো এ দৃষ্টান্ত আছে বিদ্রাসুর, তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি এই সময় মৃত্যুর সময়ে ভগবান সংকর্ষণে স্মরণ করব তো অবশ্যই আমি তার কাছে ফিরে যাব। ইনি যখন পূর্বজন্মায় চিত্রকেতু রূপে ছিলেন তিনি সেই দেহে সংকর্ষণ ভগবানের কাছে চলে গেছে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি সংকর্ষণ পদ প্রাপ্ত হব, যদি এই মুহূর্তে ইন্দ্রদেবের কৃপায় তা বজ্র দিয়ে আমি মারা যাব। তো আমাদের সকলে স্মরণ করতে হবে যে আমাদের মরণ হবে, এবং সেই মরণের সময়ের জন্য এখন আমাদের অভ্যাস করা দরকার আছে। সেই অভ্যাস হচ্ছে কৃষ্ণ ভক্তি সাধনা। শেষ মুহূর্তে কৃষ্ণ স্মরণ করতে হবে। তো কিভাবে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি? যদি সারা জীবনে আমরা অভ্যাস করি সেই স্মরণ করা, সেই জন্য কৃষ্ণ ভক্তি সাধনা করা দরকার। শ্রবণম কীর্তনম, বিশেষ করে শ্রবণম কীর্তনম, এই দুই ভক্তি অঙ্গ দ্বারা আমাদের কৃষ্ণ স্মরণ হবে, সাথে সাথে বৈষ্ণব কৃপা অপরিহার্য আছে, এইসব আমরা শিখছি শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবতম এবং অন্যান্য শাস্ত্রগুলো থেকে, যা আমরা শ্রীল প্রভুপাদের কৃপায় পেয়েছিলাম এবং প্রতিদিন আমরা পাঠ করি। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে এর সম্বন্ধে? এখানে চলছে না। কোন প্রশ্ন যদি থাকে পাঠে শেষে প্রশ্ন করার সুযোগ থাকে, থাকতে পারে। শিল প্রবাদ আসলে প্রভুপাদ তো প্রতি পাঠে পরে তো প্রশ্ন নিলেন না। তো কোনো প্রশ্ন হচ্ছে না। জননী হচ্ছেন কৃষ্ণ। পিতাহম আজ্য জগত মাতা ধাতা পিতামহ, এই শ্লোক আছে ভগবদ গীতায়। বেদং পবিত্র ওঙ্কার ঋক্সাম যজ্ঞরেব চ। আমরা কৃষ্ণকে বলছি অনন্য দেবতা দেয় কি প্রয়োজন আছে কি
না?
অনন্য দেবতারা আছে, তাদের পূজা করার প্রয়োজন আছে মূর্খ লোকদের জন্য, সেটা শ্রীকৃষ্ণ বলেন ভগবদ গীতায়। অন্তবাধু পলং অল্প মেধসম, অল্প মেধস মানে মূর্খ। শ্রীকৃষ্ণ বলেন যে অল্প মেধ সম্পন্ন লোকেরা অস্থায়ী ফল প্রাপ্ত করার জন্য অনন্য দেবতাদের পূজা করে। এই পার্থিব জগতে লোকেরা বিশ্বাস থাকে দেবতাদের, তাকেও আমরা নমন করি, আমাদের তা নিন্দা করে না, কারণ আমরা জানি যে তারা বড় পদ প্রাপ্ত হয়েছে। যেমন এখানে যদি প্রধানমন্ত্রী না, এই দেশে প্রধানমন্ত্রিনী আছে না, প্রধানমন্ত্রিনী প্রেসিডেন্ট আছে না, প্রাইম মিনিস্টার
প্রধানমন্ত্রী,
এখানে আসলে আমরা অবশ্যই তাকে যথোচিত সম্মান দেব। তো ঠিক সেইভাবে এই সব দেবতারা, তারা সব মন্ত্রী মন্ত্রিনী ভগবানের সহকারে, তো যথোচিত সম্মান দেওয়ার উচিত। কিন্তু আমরা জানি যে ওই যে আজকে এই প্রধানমন্ত্রী আছে, তো প্রকৃতপক্ষে আমাদের মতো সাধারণ ব্যক্তি আছে, তার দুই হাত আছে, এক মাথা আছে, তো কোনো ফলে পূর্বজন্মকৃত পুণ্যকাম ফলে এখন সেই বড় পদ প্রাপ্ত হচ্ছে, কিন্তু আমাদের মতো ব্যক্তি আছে। ঠিক সেইভাবে ওই সব দেবতাদের পদ যে আজকে ইন্দ্র আছে, তো কিছু সময় পরে তো আমাদের মতো সাধারণ ব্যক্তি না পিপীলিকা হতে পারে। শিবদের স্থিতি আলাদা আছে। ভগবান শিব তিনি বিষ্ণু ভগবানের প্রায় আছে, তাদের স্থিতি আলাদা আছে। তিনিও ভগবান কৃষ্ণের দাস আছে। শিবত্ব ছাড়া ঐসব ইন্দ্র ব্রহ্মা চন্দ্র এইসব পদ ক্ষণস্থায়ী আছে। ব্রহ্মা কত ছত ওই বিদ্যাপতি কবি বিদ্যাপতি বলছেন যে কত ছতরানানা মরে মরে যাও তো, কত ছতরানানা এসেছে গেছে। মানে ব্রহ্মাপদ সেটা অস্থায়ী, আমাদের হিসাবে তার জীবনায়ু খুব দীর্ঘ আছে, কিন্তু ব্রহ্মা পুরো জীবন ভগবানের এই শ্বাসের মধ্যে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়। শিল প্রভুপাদ কি জয়। কিছু গ্রন্থ এইখানে পাওয়া যায়, এই অকিঞ্চনের দ্বারা লিখিত আছে। নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থ, কিভাবে ঘরে কৃষ্ণ ভক্তি করা হয় সব নির্দেশ আছে। এটা ইংরেজিতে ও পাওয়া যায়, কিছু বই আমার দ্বারা লিখিত আছে ইংরেজিতে, এবং সিডি যার মধ্যে আমার দ্বারা 36টি প্রবচন রয়েছে। এখানে পাওয়া যায় 23 ঘন্টা হরিকথা এবং ইংলিশ সিডি।